বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ। وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ।
বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আমেরিকা বা ইসরায়েল হামলা চালালে গোটা পশ্চিম এশিয়া অঞ্চলে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিল তেহরান। গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও 3 ইহুদিবাদী পণবন্দির মুক্তি। ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনের স্বাধীনতা এখন নাগালের মধ্যে, বললেন হামাস নেতা হাইয়া। বাংলাদেশে কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু, নির্যাতনে মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ, ক্যাম্প কমান্ডার প্রত্যাহার। এবং ভারতে 25-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সুবিধা পাবে মধ্যবিত্ত শ্রেণী, মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সম্ভাব্য মার্কিন ও ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি বলেছেন সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীরা তেমন কোনো ভুল করলে গোটা অঞ্চলে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়বে। শুক্রবার কাতার সফরে গিয়ে দেশটির আল জাজিরা টিভিকে দেখ সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। আরাকচি বলেন, আমার ধারণা ইরানের পরমাণু স্থাপনার উপর হামলা হলে গোটা অঞ্চলে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়বে। আঞ্চলিক কোনো দেশ বা তাদের পশ্চিমা মিত্ররা সেরকম কিছু আশা করে বলে আমার মনে হয় না। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর কাজে ওয়াশিংটন তেল আবিবকে সহযোগিতা করতে পারে কিনা, আল জাজিরার সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিনিরা এমন ভুল হিসাব নিকাশ করবে কিনা তা নিয়ে ঘোরতর সংশয় রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এবার হামলা হলে ইরানের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় চতুর্থ দফায় আরও তিন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার দিন এই তিনজনকে অন্যদের সঙ্গে বন্দি করা হয়েছিল। হস্তান্তর অনুষ্ঠানে কয়েকশ হামাস যোদ্ধা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভিড় সামলান। এ সময় মুক্তিপ্রাপ্ত তিন ইহুদিবাদীকে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে কৃতজ্ঞতা জানাতে দেখা যায়। ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে যে তিন বন্দী ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছে গেছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় 183 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এছাড়া অসুস্থ ও গুরুতর আহত ফিলিস্তিনিদের জন্য আজই গাজা ও মিশরের মাঝে অবস্থিত রাফা সীমান্ত ক্রসিংও খুলে দেওয়ার সম্ভাবনা আছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খলিল আল হায়া বলেছেন, দখলদার ইসরায়েলকে পরাজিত করা এখন সম্ভব এবং পুরো ফিলিস্তিনের মুক্তি এখন নাগালের মধ্যে। শুক্রবার এক বক্তৃতায় তিনি আরও বলেন, আমাদের জনগণ এবং তাদের সাহসী প্রতিরোধ গৌরবময় আল আকসা তুফান যুদ্ধের মধ্য দিয়ে তাদের লক্ষ্য অর্জন করেছে। খলিল আল হায়া বলেন, এর মধ্যে প্রধান হল দখলদার ইসরায়েলকে অপমান করা হয়েছে, আল্লাহর ইচ্ছায় তাকে মাটিতে নামিয়ে আনা হয়েছে এবং রাষ্ট্র ও সেনাবাহিনী দুটোকেই অজয় শক্তি হওয়ার কল্পকাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, এখন যখন যুদ্ধ বন্ধ হয়েছে এবং মাটি স্থির হয়ে গেছে, তখন প্রতিরোধকামী দলটি আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন সিনিয়র কমান্ডারের শাহাদাতের কথা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে, যারা এই পবিত্র ভূমিকে তাদের বিশুদ্ধ রক্ত দিয়ে সিক্ত করে গেছেন। খলিল আল হায়া বলেন, আমরা এই মহান নেতাদের বিদায় জানাই যাদের সাথে আমরা বহু বছর ধরে বসবাস করেছি এবং কাজ করেছি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC বলেছে, হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের কমান্ডারদের রক্ত ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামের ভবিষ্যৎ পথকে আলোকিত করবে। গাজা উপত্যকায় বিগত 15 মাসের ইসরায়েল বিরোধী যুদ্ধে কাসাম ব্রিগেডের চিফ অব স্টাফ মোহাম্মদ দেইভ সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সেনা কমান্ডারের শাহাদাতের খবর ঘোষণা করার পর এক শোক বার্তায় IRGC এ মন্তব্য করেছে। বার্তায় শহীদদের পরিবারবর্গ সহ ফিলিস্তিনি জাতিকে শোক ও অভিনন্দন জানানো হয়। শোক বার্তায় বলা হয়, শহীদ কমান্ডারদের রক্ত চূড়ান্তভাবে ইসরায়েল নামকে ক্যান্সার সৃষ্টিকারী টিউমারকে পশ্চিম এশিয়া অঞ্চল থেকে অপসারণ করবে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর হামাসের পক্ষ থেকে গোটা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ এবং নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের পর সংগঠনটির সামরিক মুখপাত্র আবু ওবায়দা বৃহস্পতিবার মোহাম্মদ দেইভ সহ শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কমান্ডারের শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেন। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে। বাংলাদেশের কুমিল্লায় আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 31 জানুয়ারি রাত 3টায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে মোহাম্মদ তৌহিদুল ইসলামকে আটক করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে উক্ত সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এদিকে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের কার্যালয়। জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য ফেসিবাদের দোষীদের বিচারের আওতায় আনা দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলের গণহত্যা, গুম, খুন সহ সব অপকর্মের বিচার করতে হবে। আজ দুপুরে সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে জামাত ইসলামীর কর্মীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত ফেসিবাদী আমলে আমাদের সবগুলো অফিস সিলগালা করে দেওয়া হয়েছিল। আমাদের নেতাকর্মীদের ঘর থেকে তুলে নিয়ে গুম খুন নির্যাতন করা হয়েছে। আমাদের নেতাদেরকে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা তাদের প্রতিশোধে বিশ্বাসী নয়। তবে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য ফেসিবাদের দোষীদের বিচারের আওতায় আনা দরকার। ভারতে 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ দেশটির সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট বক্তৃতায় তিনি বলেন, 12 লাখ টাকার নিচে আয় হলে 1 টাকাও কর দিতে হবে না। এছাড়া কৃষিক্ষেত্র থেকে মাঝারি ও ক্ষুদ্র শিল্প নিয়ে বড় ঘোষণা করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, মূলধন ব্যয় সরকারি ব্যয় কমানো হয়নি। যে সরকারি মূলধনী ব্যয় আমাদেরকে টিকে রেখেছে তার গুণক প্রভাবের উপর আমরা জোর দিয়ে যাচ্ছি। আমরা এটি চালিয়ে যাচ্ছে এবং এই সবের সাথে আমাদের আর্থিক বিচক্ষণতা বজায় রাখা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 140 কোটি ভারতীয় আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের প্রতিশ্রুতি বাজেটে প্রতিফলিত হয়েছে। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গে থাকুন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবার ফিরছি বিশ্ব সংবাদে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রদেশ বেলুচিস্তানে গত 24 ঘন্টায় আলাদা সংঘর্ষে 18 সেনা ও 23 সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, শুক্রবার হারনাই জেলায় এক অভিযানে 11 সন্ত্রাসী এবং কালাত জেলায় রাতভর সংঘর্ষে 12 জন নিহত হয়েছে। ISPR এর বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাতে কালাত জেলার মাঙ্গোচের এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। এ সময় সেনা সদস্যদের একটি দল তাদের বাধা দিলে সন্ত্রাসীদের হামলায় গাড়িতে থাকা 17 জন এবং তাদের বাঁচাতে যাওয়া আরেক সেনা প্রাণ হারান। এ সময় 3 সেনা আহত হয়েছেন। ISPR জানিয়েছে, রাতে হারনাই জেলায় একটি অভিযান পরিচালিত হয়েছে, যেখানে সেনাবাহিনী 11 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। একাধিক সন্ত্রাসী আস্তানাও ধ্বংস করা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষে গোয়েন্দা বৃত্তির জন্য ইহুদিবাদী ইসরায়েলের 2 রিজার্ভ সেনাকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে একজন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ইউনিটের সাথে কাজ করত। বলা হচ্ছে, এই 2 রিজার্ভ, যাদের দুজনের বয়স 21 বছর, তারা বিদেশি এজেন্টের সাথে যোগাযোগের মাধ্যমে রাষ্ট্রীয় গোপন নথি হস্তান্তর করত এবং যুদ্ধের সময় শত্রুদের সহযোগিতা করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় কৌশলীরা শুক্রবার হাইফার একটি আদালতে 2 রিজার্ভ সেনার বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণের বিনিময়ে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগ দায়ের করেছেন। আসামি ইউরি ইয়াভলুপ, জর্জি আন্দ্রেভ হাইফা শহরতলির কিরিয়াত ইজামের বাসিন্দা, তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী অংশ নেওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা বাতিল করে দেশ ছাড়া করতে একটি নির্ভয় আদেশে সই করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশে ইসলাম ভীতি ছড়ানোর মূলক নানা বাক্য রয়েছে। এর মধ্যে দিয়ে সরাসরি মুসলিম স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ নিলেন ট্রাম্প। গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদকে সন্ত্রাসী তৎপরতার সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে এই আদেশে। মার্কিন বিচার বিভাগকে উদ্দেশ্য করে আদেশ দেওয়া হয়েছে। গাজায় গণহত্যা শুরু হওয়ার পর গত বছর ইসরায়েলের গণহত্যা বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। গত বছর নির্বাচনের আগে ট্রাম্প বেশ কয়েকবার ফিলিস্তিনপন্থী আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশ থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শোনেন রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষা অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের শাহাদাতের ঘোষণায় প্রতিরোধ সংগঠনগুলো প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে এর মধ্যে দিয়ে প্রতিরোধের আকাঙ্ক্ষা আরও বাড়বে। এ সম্পর্কে এখন রয়েছে একটি পর্যালোচনা, পরিবেশনে আছেন সোহেল আহমেদ।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ সহ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারের শাহাদাতের কথা ঘোষণা করার পরই এ বিষয়ে বেশ প্রতিক্রিয়া হয়েছে। ফিলিস্তিনি দলগুলো ঘোষণা করেছে তাদের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত থাকবে। প্যালেস্টাইন লিবারেশন পপুলার ফ্রন্ট এক বিবৃতিতে হামাসের প্রধান সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ সহ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারের শাহাদাতের ঘটনায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে শহীদ দেইফ সফলভাবে আল-আকসা তুফান অভিযান চালিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সব হিসাব নিকাশ উলট পালট করে দিতে সক্ষম হয়েছেন। প্যালেস্টাইন লিবারেশন পপুলার ফ্রন্টের বিবৃতিতে আরো বলা হয়েছে কমান্ডারদের শাহাদাতের ফলে প্রতিরোধ শক্তি তো দুর্বল হবেই না, বরং আমাদের সংকল্প ও ইচ্ছা শক্তি আরো সুদৃঢ় হবে। এই ফ্রন্টের সামরিক শাখা শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেডস, আল কাসাম ব্রিগেডের প্রধান এবং আল-আকসা তুফান অভিযানের পরিকল্পনাকারী মোহাম্মদ দেইফের শাহাদাতের ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে। তারা বলেছে দেইফ এবং তার সহযোদ্ধাদের শাহাদাতের ঘটনা প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখার পাশাপাশি শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইহুদিবাদ ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করা, ফিলিস্তিনিদের অধিকার পুনরুদ্ধার করা এবং লেবানন ও সিরিয়ার ভূখণ্ড পুনরুদ্ধারে প্রেরণাদায়ক হয়ে থাকবে। আল-আকসা শহীদ ব্রিগেডস এক বিবৃতিতে ফিলিস্তিনি জাতি এবং শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে বীর কমান্ডারদের শাহাদাত তাদেরকে চূড়ান্ত বিজয়ে না আসা পর্যন্ত ইসরায়েল বিরোধী সংগ্রাম এবং জাতীয় ঐক্যের পথ অব্যাহত রাখার পাশাপাশি বাইতুল মুকাদ্দাসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে। ফিলিস্তিনি পপুলার রেজিস্ট্যান্স মুভমেন্টের মহাসচিব শেখ আবু কাসেম দাগমাস তার প্রতিক্রিয়ায় বলেছেন মোহাম্মদ দেইফ এবং তার সহকর্মীদের শাহাদাতে জিহাদ এবং প্রতিরোধ থেমে থাকবে না এবং ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনকে মুক্ত করার ও ফিলিস্তিনি ভূমির এক ইঞ্চি ছাড় না দেওয়ার সংকল্প আরো সুদৃঢ় করবে। ইসলামী জিহাদ মুভমেন্ট পার্টিও এক বিবৃতিতে বলেছে যে মোহাম্মদ দেইফ এবং তার সঙ্গীরা সাহস, ত্যাগ ও নিষ্ঠার জীবন্ত উদাহরণ এবং দখলদারেরা ফিলিস্তিনি জনগণের ত্রাণ প্রিয় নেতাদের শহীদ করে তাদের প্রতিরোধের চেতনা থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের উপমহাসচিব জোর দিয়ে বলেছেন যে প্রতিরোধ শক্তির কাছ থেকে ছাড় আদায় করার দিন শেষ হয়ে গেছে এবং হামাসের মহান নেতাদের শাহাদাত মানে প্রতিরোধের সমাপ্তি নয়। ফিলিস্তিন ইসলামী জিহাদ আন্দোলনের উপমহাসচিব মোহাম্মদ আল হিন্দ বলেন হামাস যোদ্ধারা শেষ দিন পর্যন্ত এমনকি গাজায় তাদের কমান্ডারদের শাহাদাতের পরেও লড়াই চালিয়ে গেছেন। তিনি আরো বলেন ফিলিস্তিনিদের প্রতিরোধ শক্তি ইসরায়েলকে আলোচনায় বসতে বাধ্য করেছে এবং বন্দি বিনিময় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য পরাজয়। ওদিকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন মোহাম্মদ দেইফের শাহাদাতের ঘোষণায় শোক প্রকাশ করে বলেছে ফিলিস্তিনি কমান্ডার এই ভূমির স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয় এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের কমান্ডার শহীদ মোহাম্মদ দেইফকে মুসলিম উম্মার মহান শহীদ হিসেবে অভিহিত করেছেন যিনি ফিলিস্তিনের মুক্তির জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয় এই ফিলিস্তিনি কমান্ডার এবং তার সঙ্গীদের শাহাদাত সমগ্র জাতির জন্য এক বিরাট ক্ষতি হলেও তা বিজয় অর্জন না করা পর্যন্ত সংগ্রাম ও প্রতিরোধের পথ অব্যাহত রাখার ক্ষেত্রে শক্তিশালী প্রেরণা হয়ে থাকবে।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn,
ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্ব সাম্রাজ্যবাদ ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে এবং ইসলাম ও পবিত্র কোরআনকে বিশ্ব মানবতার জন্য একটি হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। ইরানের ইসলামী বিপ্লবী বার্ষিক উপলক্ষে প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান ও তার মন্ত্রিসভার সদস্যরা আজ বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহর মাজার জিয়ারত করেছেন। এ সময় তারা ইমাম খোমেনির বিপ্লবী আদর্শ অনুসরণের শপথ পুনর্ব্যক্ত করেন। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আমেরিকা বা ইসরায়েল হামলা চালালে গোটা পশ্চিম এশিয়া অঞ্চলে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিল তেহরান। গাজার যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও 3 ইহুদিবাদী পণবন্দির মুক্তি, ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনের স্বাধীনতা এখন নাগালের মধ্যে বললেন হামাস নেতা হাইয়া। বাংলাদেশে কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু, নির্যাতনে মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ, ক্যাম্প কমান্ডার প্রত্যাহার। এবং ভারতে 25-26 অর্থবছর বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সুবিধা পাবে মধ্যবিত্ত শ্রেণী, মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শ্রোতা বন্ধুরা, যাচ্ছি পরবর্তী আসরে।
ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা ইন্টারনেটে শিশু কিশোরদের পণ্য আসক্তি নিয়ে কিছুটা আলোচনা করেছি। আজ আমরা এই বিষয়ে আরও কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
শিশু কিশোরেরা পর্নোগ্রাফিতে আসক্ত কিনা তা কিছু লক্ষণ দেখে বোঝা যেতে পারে, সে বিষয়ে গত আসরে আমরা আলোচনা করেছি। এই আসক্তি তৈরি হলে তা দূর করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আজকের আলোচনায় এটি গুরুত্ব পাবে। এক্ষেত্রে কিছু উপায় অবলম্বন করা যেতে পারে। বাবা মায়ের পক্ষ থেকে সন্তানদেরকে পর্ন আসক্তি সম্পর্কে কিছুটা ধারণা দেয়া যেতে পারে। এটা যে কতটা ক্ষতিকর তা তুলে ধরতে হবে সন্তানদের সামনে। ধর্মীয় দিক থেকে এ ধরনের বিষয়গুলো যে নিষিদ্ধ সেটাও স্মরণ করিয়ে দিতে হবে। শিশু কিশোরেরা যখন এসব বিষয় সম্পর্কে সঠিক ধারণা পাবে, তখন তারা আর কৌতূহল মেটানোর জন্য পর্ণ দেখার প্রয়োজন মনে করবে না। পর্ণ আসক্তির কুফলগুলো সম্পর্কে জানার পর তারা এ বিষয়ে নিজেরাই সতর্ক হয়ে উঠবে এবং এক্ষেত্রে সব নষ্ট করা থেকে বিরত থাকবে। ছেলে সন্তানকে এটা বোঝাতে হবে যে মেয়েদেরকে সম্মানের দৃষ্টিতে দেখতে হবে। নানা অশ্লীল মাধ্যমে মেয়েদেরকে যেভাবে ভোগ্য পণ্যের মতো তুলে ধরা হয় তা সম্পূর্ণ ভুল তথ্য, একথা তাদেরকে বলতে হবে। কোনো ছেলে তথা পুরুষেরই মেয়ে তথা নারীর উপর কিছু চাপিয়ে দেওয়ার যে অধিকার নেই সে কথাও স্মরণ করিয়ে দিতে হবে।
নারীর প্রতি শ্রদ্ধার বিষয়টি পরিবার থেকেই শিক্ষা দিতে হবে। পরিবারে বাবা যদি মায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধা পোষণ করে, তাহলে সন্তানেরাও তা দেখে শেখে এবং বড় হয়ে তার স্ত্রী ও কন্যাদের সঙ্গে সেরকম আচরণ করে। পরিবারে ভাই যদি বোনের প্রতি সম্মানজনক আচরণ করে, তাহলে ছোট ভাইটি সেরকম আচরণ করতে শেখে এবং পরিবার গঠন করার পর সেখানে নারীর প্রতি শ্রদ্ধার পরিবেশ বিরাজ করে। ছেলে সন্তানেরা যখন কিছুটা বড় হয়, তখন তাদেরকে নারী জীবনের নানা বিষয় তুলে ধরা যেতে পারে। তাদেরকে বোঝাতে হবে মন মানসিকতা কিংবা শারীরবৃত্তীয় প্রক্রিয়ার দরুন নারীদের চিন্তা চেতনার কিছুটা বৈশিষ্ট্যগত পার্থক্য থাকে। একজন নারী সাবালিকা হওয়ার পর থেকে প্রতি মাসে তার ভেতরে শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়। তার মধ্যে সন্তান ধারণের জন্য সমস্ত আয়োজন সম্পন্ন হতে থাকে। নারী যদি সন্তান গ্রহণ না করে, তাহলে সেই আয়োজনের উপাদানগুলো রজঃক্ষরণের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। শারীরবৃত্তীয় এই প্রক্রিয়া রজস্রাব বা মাসিক নামে পরিচিত। এই সময়টা নারীর জন্য স্বাভাবিক কোনো সময় নয়।
সন্তানেরা যখন বড় হতে থাকে, তখন তাদেরকে এ বিষয়ে আস্তে আস্তে কিছুটা ধারণা দিতে হবে যে নারীরা কোনো নিরোধক ছাড়া স্বাভাবিক যৌন সম্পর্কে জড়ালে গর্ভধারণ একটা স্বাভাবিক প্রক্রিয়া। গর্ভবতী অবস্থাতে একজন নারী যৌন সম্পর্কের ক্ষেত্রে শতভাগ স্বাভাবিক থাকতে পারে না। সন্তান লাভের পরও এক্ষেত্রে বেশ খানিকটা ব্যত্যয় ঘটে। এরপর রয়েছে রজনীবৃত্তি বা মেনোপেজ। নারীর জীবনে এটি এমন এক সময় যখন সাধারণভাবে একজন নারী আর সন্তান ধারণ করতে পারে না। এ সময় নারীর শারীরবৃত্তীয় বাসনা অনেক কমে যায়। এ অবস্থায় একজন নারী সন্তান লালন পালন এবং পরিবারের প্রতি মায়া মমতায় অনেক বেশি সুখ অনুভব করে।
অনেক সন্তানই এখন ইন্টারনেটের মাধ্যমে পতিতালয় সম্পর্কে জেনে যাচ্ছে। তাদেরকে বোঝাতে হবে এই অবৈধ সম্পর্ক ইহকালীন ও পরকালীন উভয় জীবনের জন্য কতটা মারাত্মক। ইসলাম ধর্মে পতিতাবৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধর্মে বিয়ে বহির্ভূত যৌন সম্পর্ককে সবচেয়ে ঘৃণিত কাজগুলোর একটি বলে ঘোষণা করা হয়েছে এবং এজন্য নারী পুরুষ উভয়কেই নির্মম শাস্তির সংবাদ দেওয়া হয়েছে। পতিতাবৃত্তির চেয়ে নির্মম প্রথা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। এটি প্রকাশ্য নারী নির্যাতন, মানব সত্তার অবমাননা। এর চেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন আর হতে পারে না।
বর্তমান সময়ে ব্যস্ততম জীবন আর খেলার মাঠের সংকটে শিশু কিশোরেরা অধিকাংশ সময় ঘরের মধ্যে বন্দি থাকে, যার কারণে তারা আমাদের অনুপস্থিতিতে ঘরের মধ্যে মোবাইল অথবা কম্পিউটার থেকে অশ্লীল ছবি বা ভিডিও দেখার চেষ্টা করে। কিন্তু আমরা যদি তাদের খেলার ব্যবস্থা করি, তাহলে তারা খেলাধুলা করা নিয়েই ব্যস্ত থাকবে। এর ফলে তাদের পর্ণ আসক্তির আশঙ্কা অনেকগুণ কমে যাবে। একজন অভিভাবক হিসেবে অবশ্যই আপনার আমার সন্তানদের নজরে রাখতে হবে, তারা কি করছে, তাদের কি কি সমস্যা আছে, সব কিছু তাদের কাছ থেকে শুনতে হবে। প্রয়োজনে এই বয়সে তাদের সাথে বন্ধুদের মতো আচরণ করতে হবে। এর ফলে তারা আপনাকে বা আমাকে তাদের সকল সমস্যা নিশ্চিন্তে বলতে পারবে। সাধারণত সন্তান কিংবা প্রাপ্তবয়স্ক মানুষ তখনই পর্নোগ্রাফি দেখে যখন তাদের হাতে মোবাইল কিংবা কম্পিউটারের মতো ইলেকট্রনিক্স ডিভাইস থাকে। আপনার সন্তানকে এই ধরনের ডিভাইস থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করুন, তাহলে আপনার সন্তানদের পর্ন আসক্তির আশঙ্কা অনেক কমবে। অনেক সময় প্রয়োজনেই সন্তানেরা এসব ডিভাইস ব্যবহার করে, এ অবস্থায় তাদের উপর নজরদারির প্রয়োজন রয়েছে।
যদি আপনি বুঝতে পারেন যে আপনার সন্তান নিয়মিত পর্নোগ্রাফি দেখছে, তাহলে তাদেরকে তা থেকে সরাতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তবে খেয়াল রাখতে হবে, শাসন করতে গিয়ে যেন হিতে বিপরীত না হয়। তাদের সঙ্গে যুক্তি দিয়ে কথা বলুন, বাস্তবতা তুলে ধরুন। এটা করলে তারা আবেগের বশে খারাপ কিছু করে বসবে না। মনে রাখতে হবে, অভিভাবকদের অসতর্কতা সন্তানকে চরম বিপদের মুখে ঠেলে দিতে পারে। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক হতে হবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী আসরে এসব বিষয়ে আরো আলোচনার আশা রেখে বিদায় নিচ্ছি আজকের আসর থেকে। ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক ধারাবাহিকের আগামী পর্বে আমাদের সাথে যোগ দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
আলোকোজ্জ্বল দশ প্রভাত।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের বার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিক আলোক উজ্জ্বল দশ প্রভাতের আজকের আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব, এই প্রত্যাশা রইল।
শহীদ জেনারেল কাসেম সোলাইমানি ইরানের ইসলামী বিপ্লবেরই এক মহাসাফল্যের নিদর্শন। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামের সফল এই মহানায়কের মৃত্যুতে অশ্রু বিসর্জন করেছেন বিশ্বের কোটি কোটি মুক্তিকামী মানুষ। কেবল ইরান ও ইরাকের প্রায় 1 কোটি মানুষ তার শোক সমাবেশে যোগ দিয়েছেন এবং ইরানে তার জানাজায় অংশ নিয়েছেন অন্তত 50 লাখ শোকার্ত জনতা। স্মরণকালের ইতিহাসে এত বড় জানাজা ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনির মৃত্যুর পর আর দেখা যায়নি। ইরানে খাঁটি ইসলামী বিপ্লব হওয়ার কারণেই কাসেম সোলাইমানির মতো খোদাভীরু ও অকুতোভয় মহান সেনাপতির আবির্ভাব ঘটা সম্ভব হয়েছে। মহান আল্লাহ কাসেম সোলাইমানিকে বদর ও ওহুদের শহীদ এবং কারবালার শহীদদের সমপর্যায়ের মর্যাদা দান করুন পরকালে।
ইরানে ইসলামী বিপ্লবের সাফল্য উজ্জীবিত হয়েছে বিশ্বের মুক্তিকামী জাতিগুলো। ফিলিস্তিন, আফগানিস্তান, কাশ্মীর, বসনিয়া, মিশর, আলজেরিয়া, তিউনিসিয়া ও লেবাননের মুক্তি আন্দোলনগুলোর সাফল্যে এই মহান বিপ্লবের প্রভাব ছিল অনস্বীকার্য। সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, ইয়েমেন ও লেবাননের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলনগুলোর সাফল্যে প্রায় প্রত্যক্ষ ভূমিকা রেখেছে ইসলামী বিপ্লবের দেশ ইরান। ইরানে ইসলামী বিপ্লবের পরপরই এই বিপ্লবের মহান রূপকার মরহুম ইমাম খোমেনির আহ্বানে মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদ সহ ফিলিস্তিনকে মুক্ত করার লক্ষ্যে বিশ্বের মুক্তিকামী জনগণকে জাগিয়ে তোলার জন্য প্রতি বছর পালন করা হচ্ছে বিশ্ব কুদস দিবস। এ দিবস ইসলামী ঐক্য জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরানের ইসলামী বিপ্লবকে অঙ্কুরেই বিনষ্ট করার জন্য মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী শক্তি ইরাকের সাদ্দাম সরকারকে দিয়ে ইরানের উপর চাপিয়ে দিয়েছিল আট বছরের দীর্ঘ এক যুদ্ধ। এছাড়াও ইরানের উপর চাপিয়ে দেয়া হয় নানা অবরোধ ও নিষেধাজ্ঞা। কিন্তু এ যুদ্ধ এবং অবরোধ আর নিষেধাজ্ঞাগুলো সামরিক, অর্থনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি ও চিকিৎসা খাতসহ নানা খাতে ইরানকে স্বনির্ভর করে তুলেছে।
ইরানের সংগ্রামী জাতি ইসলাম ও ইমানের বলে বলিয়ান হওয়াতেই বিশ্বের সবগুলোর সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের দোসর সরকারগুলোর সহায়তাপুষ্ট সাদ্দাম শেষ পর্যন্ত ইরানের কাছে নতজানু হতে বাধ্য হয়েছিল। ইরান মুসলিম বিশ্বের কাছে আবারও ইসলামী সভ্যতার এক নতুন রূপরেখা ও আদর্শ তুলে ধরতে সক্ষম হয়েছে। ইরান রাজনৈতিক ক্ষেত্রে এটা দেখাতে পেরেছে যে ইসলামের ভিত্তিতেই ন্যায় বিচার ভিত্তিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। অন্যদিকে পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও ইরান প্রমাণ করেছে যে প্রাচ্য ও পাশ্চাত্যের পরাশক্তিগুলোর তাবেদারি না করেও এবং ইসলামের ছায়াতলে থেকেই স্বাধীন থাকা যায়। বিশ্বের মুসলিম মানবতা ও জাতিগুলোর প্রতি ইসলামী ইরানের সমর্থন ও সহায়তা বিশ্বব্যাপী ইরানের ইসলামী বিপ্লবকে জনপ্রিয় করে তুলেছে। তাই পশ্চিমা শক্তিগুলো ইসলাম ও ইরানের ইসলামী বিপ্লবের বিরুদ্ধে শুরু করেছে সর্বাত্মক সাংস্কৃতিক ও প্রচারণার যুদ্ধ। এরই আওতায় প্রায় ইসলাম ও পবিত্র কোরআনের অবমাননার পদক্ষেপ নেয় পশ্চিমা সরকারগুলোর মদতপুষ্ট এক শ্রেণীর কুলাঙ্গার নেতা বা বুদ্ধিজীবী।
সালমান রুশদির স্যাটানিক ভার্সেস বইটি ছিল ইরানের ইসলামী বিপ্লবের প্রেক্ষাপটে ইসলামের বিরুদ্ধে পাশ্চাত্যের সাংস্কৃতিক ক্রুসেডের এক জ্বলন্ত দৃষ্টান্ত। কিন্তু ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি মুসলিম নামধারী মুরতাদ রুশদির মৃত্যুদণ্ড ঘোষণার ফতোয়া দিয়ে এ জাতীয় আগ্রাসনের পথ অনেকাংশে প্রতিহত করেছেন। ইমাম খোমেনি সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভের কাছে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামী দাওয়াতের ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরেছিলেন আধুনিক এই যুগে। তিনি এই দাওয়াতে বলেছিলেন, সোভিয়েতের মূল সমস্যা কেবল অর্থনৈতিক নয়, খোদাহীনতা ও নাস্তিকতাই তাদের প্রধান সমস্যা। অন্যদিকে ইমাম খোমেনি মার্কিন নেতৃত্বাধীন ইসলাম সম্পর্কে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছিলেন। মার্কিন নেতৃত্বাধীন এই ইসলাম কেবল মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি বিরোধ সহ নানা ধরনের ধর্মান্ধতা উস্কে দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ বাড়ানোর চেষ্টা করেছে। এভাবে ইরানের ইসলামী বিপ্লব আন্তর্জাতিক অঙ্গনে ইসলামের সত্যিকারের রূপ ও ইসলামী ঐক্যের গুরুত্ব এবং ইসলামের বিরুদ্ধে পাশ্চাত্যের ষড়যন্ত্রগুলো শুরু তুলে ধরেছে। এসবও ইরানের ইসলামী বিপ্লবের বড় সাফল্য।
আবারও ফিরে আসছি শহীদ সোলাইমানির প্রসঙ্গে। সোলাইমানিকে রাষ্ট্রীয় সন্ত্রাসের আশ্রয় নিয়ে হত্যা করেছিল মার্কিন সরকার ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের বাইরে। ইরান বলেছিল এর কঠোর প্রতিশোধ নেওয়া হবে। এই প্রতিজ্ঞা অনুযায়ী ইরাকে সর্ববৃহৎ মার্কিন ঘাঁটি 13টি নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করে দেয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এই বাহিনীর কুদস ব্রিগেডের প্রধান ছিলেন শহীদ সোলাইমানি। এই ব্রিগেডের লক্ষ্য হল ফিলিস্তিন ও মুসলমানদের প্রথম কেবলাকে স্বাধীন করা। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত 70-80 বছরের মধ্যে এই প্রথম কোন দেশ বা শক্তি সরাসরি ঘোষণা দিয়ে কোন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালালো এবং তা ধ্বংস করতেও সক্ষম হল। ইরানের ইসলামী রাষ্ট্রই এই বিশাল কৃতিত্বের অধিকারী। এই হামলার পর মার্কিন সরকার বুঝে গেছে যে ইরানের উপর সরাসরি হামলা করার ক্ষমতাও আর কোন শক্তির নেই এবং মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া সিরিয়া অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদের ভঙ্গুর কর্তৃত্ব যে কোনো সময় বালির বাঁধের মতো ভেসে যেতে পারে। ইরানের ইসলামী বিপ্লবকে দুর্বল বা অকেজো করার যে স্বপ্ন পশ্চিমারা দেখছিল তা এখন তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের পটভূমি ও নানা সাফল্য নিয়ে আমরা আরো কথা বলব আগামী আসরগুলোতে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরান ইরাক যুদ্ধের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বৈত আচরণ সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাক সরকারের প্রতি পশ্চিমা দেশগুলোর নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র সরবরাহ সম্পর্কে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে তৎকালীন দুই পরাশক্তি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের পর ইরাকের সাদ্দাম সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ইউরোপীয় দেশগুলো। দুই পরাশক্তির মতো তাদের ইউরোপীয় মিত্ররাও ইরাক ইরান যুদ্ধের শুরুতে অর্থপূর্ণ নীরবতা অবলম্বন করে। ইরাককে হামলা থেকে বিরত রাখা তো দূরের কথা, এমনকি তারা ইরানের উপর ইরাকি বাহিনীর আগ্রাসনের নিন্দা পর্যন্ত জানায়নি। অথচ যুদ্ধে ইরান যখন ঘুরে দাঁড়ায় এবং আগ্রাসী ইরাকি বাহিনীকে পাল্টা মার দিতে শুরু করে, তখন এসব পশ্চিমা দেশ নিজেদের নীরবতা ও কথিত নিরপেক্ষ অবস্থানের অবসান ঘটায়। তারা বাগদাদকে অর্থ ও অস্ত্র সহযোগিতা দিতে শুরু করে। যুদ্ধ শুরুর চার মাসের মাথায় ফ্রান্স ইরাকের কাছে 60টি মিরেজ F-1 যুদ্ধ বিমান পাঠায়।
ইরানের উপর সাদ্দামের আগ্রাসন শুরু হওয়ার আগে 1977 ও 1978 সালে ফ্রান্স ইরাকের কাছে $200 কোটি মূল্যের সমরাস্ত্র বিক্রি করেছিল। এরপর প্যারিস 1982 সালে বাগদাদের কাছে $400 কোটি মূল্যের সমরাস্ত্র রপ্তানি করে এবং এর ফলে ইরাকের কাছে অস্ত্র বিক্রির দিক দিয়ে সোভিয়েত ইউনিয়নের পর দ্বিতীয় অবস্থানে উঠে আসে প্যারিস। ফ্রান্স এরপর 1983 সালে ইরাকের হাতে $560 কোটি সুপার স্ট্যান্ডার্ড যুদ্ধ বিমান ও লেজার ক্ষেপণাস্ত্র তুলে দেয়। সুপার স্ট্যান্ডার্ড যুদ্ধ বিমান ও লেজার ক্ষেপণাস্ত্র ছিল তখন পর্যন্ত ফ্রান্সের সমরাস্ত্র শিল্পের সর্বশেষ আবিষ্কার। এসব যুদ্ধ বিমান ইরানি তেল ট্যাঙ্কারে হামলার কাজে ব্যবহার করার জন্য পারস্য উপসাগরে মোতায়েন করা হয়। এসব যুদ্ধবিমান সর্বাধুনিক প্রযুক্তির ছিল বলে ইরানি যুদ্ধবিমানের পক্ষে ইরাকি জঙ্গি বিমানগুলোর পিছু নেওয়া সম্ভব ছিল না।
ফ্রান্স সরকার ইরাকের সাদ্দাম সরকারকে শুধু সমরাস্ত্র দিয়েই ক্ষান্ত হয়নি, সেই সঙ্গে ১৯৮৫ ও ১৯৮৬ সালে প্যারিস বাগদাদের হাতে ৫০০ কোটি ডলারের ঋণ সহায়তা দান করে। অথচ ওই একই সময়ে ফ্রান্স তেল কেনা বাবদ ইরানের পাওনা ১০০ কোটি ডলার তেহরানকে দিতে অপারগতা প্রকাশ করে। ফ্রান্সের পাশাপাশি ব্রিটিশ সরকারও ১৯৮১ ও ১৯৮২ সালে কয়েকটি বড় ধরনের চুক্তির আওতায় ইরাকের কাছে অত্যাধুনিক সব সমরাস্ত্র হস্তান্তর করে। লন্ডন ১৯৮২ সালে বাগদাদের কাছে ১০০ কোটি ডলার মূল্যের ট্যাঙ্ক বিক্রি করে এবং আরও ২০০ কোটি ডলার মূল্যের ৩০০টি যুদ্ধ বিমান ইরাকের কাছে বিক্রির চুক্তি সই করে। একই বছর তৎকালীন পশ্চিম জার্মানি ইরাকের কাছে ৪০০ কোটি মার্ক মূল্যের রোনাল্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির চুক্তি করে। অথচ একই সময়ে বিপ্লবের আগে ইরানের কাছে বিক্রি করা ৩টি যুদ্ধজাহাজ সরবরাহ করতে অস্বীকৃতি জানায় পশ্চিম জার্মানি।
ফ্রান্স, ব্রিটেন ও পশ্চিম জার্মানির পাশাপাশি ইরানের উপর আগ্রাসনের কাজে ইরাককে সাহায্য করতে এগিয়ে আসে ইতালি ও বেলজিয়াম। এই দুটি দেশের একটি ইরাকের কাছে সাঁজোয়া যান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠায় এবং অপর দেশ ইরাককে দূরপাল্লার কামান তৈরিতে সহযোগিতা করে। ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওজমা খামেনি তার দেশের বিরুদ্ধে যুদ্ধে ইউরোপীয় দেশগুলোর অবস্থান সম্পর্কে এক ভাষণে বলেন, মানবাধিকারের কথিত রক্ষক এবং দৃশ্যত ভদ্র ইউরোপীয়রা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ইরাককে সাহায্য করেছে, অথচ ইরানের কাছে সামান্য ছোটখাটো জিনিস বিক্রি করতেও তারা রাজি হয়নি। ইরানের পক্ষ থেকে অনেক দেন দরবার করে যদিও বা ইউরোপীয়দের কাছ থেকে কিছু কেনা সম্ভব হয়েছে, তবে সেজন্য বাজার মূল্যের চেয়ে অনেক গুণ বেশি দাম তারা আদায় করে নিয়েছে।
ইউরোপীয় দেশগুলো ইরাককে যে শুধুমাত্র প্রচলিত যুদ্ধাস্ত্র সরবরাহ করেছে তাই নয়, বরং তারা বাগদাদের কাছে নানা ধরনের নিষিদ্ধ মারণাস্ত্র তুলে দিয়েছে। ইরাককে যখন সব ধরনের অস্ত্রশস্ত্র দিয়েও ইরানের বিরুদ্ধে যুদ্ধে জেতানো সম্ভব হচ্ছিল না, তখন পশ্চিম জার্মানি বাগদাদকে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র দিয়ে সাহায্য করে। জার্মানির কাছ থেকে রাসায়নিক উপাদান ও প্রযুক্তির চালান পেয়ে ইরাকের সাদ্দাম সরকার ইরানের বিরুদ্ধে ৬,০০০ টন রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে। ইরাক সরকার ইরানের সারদাস্ত শহরে রাসায়নিক অস্ত্র নিক্ষেপ করে অন্তত ১,১০০ মানুষকে হত্যা করে। সেই সঙ্গে ইরাকের হালাবজা শহরে রাসায়নিক অস্ত্র নিক্ষেপ করে নিজ দেশের ৫,০০০ নাগরিককে হত্যা করে বর্বর সাদ্দাম সরকার। হালাবজার অধিবাসীদের অপরাধ ছিল তারা স্বৈরশাসক সাদ্দামের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।
হালাবজাই রাসায়নিক বোমা নিক্ষেপের ফলে তাৎক্ষণিকভাবে ৫,০০০ ইরাকি কুর্দি নিহত হয় এবং ওই গ্যাসে আক্রান্ত হয়ে পরবর্তীতে মারা যায় আরও প্রায় ১০,০০০ মানুষ। ইরাক ইরান যুদ্ধে ৮ বছরের ইরানের প্রায় ২,৫,০০০ যোদ্ধা ইরাকি বাহিনীর নিক্ষিপ্ত রাসায়নিক গ্যাসে আক্রান্ত হয়ে মারাত্মক পঙ্গুত্ব বরণ করে। তাদের মধ্য থেকে ধীরে ধীরে ১,০০০ মানুষের জীবনী শক্তি নিঃশেষ হয়ে যায় এবং তারা শাহাদত বরণ করেন। এখনও ১,০০০ ইরানি নাগরিক রাসায়নিক গ্যাসে আক্রান্ত হয়ে নানা রকম শারীরিক জটিলতা নিয়ে বেঁচে আছেন। ১৯৮৮ সালে ইরান ইরাক যুদ্ধ শেষ হওয়ার কয়েক বছর পর ওয়াই জেন্ট্রাল নামের প্যারিস ভিত্তিক মধ্যপ্রাচ্যের একটি সামরিক গবেষণা প্রতিষ্ঠান জানায় ইরাকের রাসায়নিক অস্ত্র সরবরাহকারী ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টি কোম্পানি ছিল জার্মানির।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাক যে কেবল পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্র সাহায্য পেয়েছিল তাই নয়, সে সঙ্গে পারস্য উপসাগরীয় দেশগুলো তাদের পেট্রো ডলারের ভাণ্ডার বাগদাদের জন্য খুলে দিয়েছিল। এসব দেশ ইরাককে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করানোর জন্য হাজার হাজার কোটি ডলারের অর্থ সাহায্য এবং বিনা সুদে ঋণ সহায়তা দেয়। এর ফলে ইরাকের যুদ্ধ করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। কুয়েত সরকার 1981 সালের শেষ দিকে সাদ্দাম সরকারের হাতে 700 কোটি ডলারের সাহায্য তুলে দেয়। এরপর সৌদি সরকার 300 কোটি ডলার, সংযুক্ত আরব আমিরাত 100 কোটি ডলার এবং কাতার 50 কোটি ডলার ইরাককে হস্তান্তর করে। এসব দেশ 1982 সালে খুররামশাহর পুনরুদ্ধার পর্যন্ত বাগদাদ সরকারকে 2,500 কোটি ডলারের সহায়তা দেয়।
যাই হোক শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।